Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো, হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় চার বছর মেয়াদ, লক্ষ্য ও প্রত্যাশা। আর অনুষ্ঠানটি সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ তাহেরা। যেমনটি কিনা শুনলেন এই মাত্র তাহেরার কাছ থেকে, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় চার বছর মেয়াদ, লক্ষ্য ও প্রত্যাশা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নতুন দিল্লি থেকে ব্যবস্থাপনা পরামর্শক অধ্যাপক অমিতাভ বসু, ঢাকা থেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসর আমেনা মহসিন, এবং নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার, বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ। এই তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথম কলারের কাছে যাচ্ছি। কল করছেন রানীনগর মুর্শিদাবাদ ভারত থেকে জিয়াউর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম।
আমি
জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি ভাই,
আজকের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্নটি এরকম, আমেরিকায় যেই ক্ষমতায় আসুক না কেন, তার বিদেশ নীতিতে আমরা খুব একটা পরিবর্তন দেখতে পাই না। তা সে জর্জ বুশি হোক বা বিল ক্লিন্টন, সদ্য বারাক হুসেন ওবামা দ্বিতীয় দফায় আমেরিকার দায়িত্বভার গ্রহণ করলেন, আর আমাদের ভারতীয় কংগ্রেস সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক বরাবরই ভালো। আমরা দেখতে পেয়েছি যে ওবামার আমলেই আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেস সরকারের সম্পর্কে ছেদ পড়েছে। সদ্যই দেখলাম এফবিআই কে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গেও কেন্দ্রীয় কংগ্রেস সরকারের সম্পর্কে ইতি পড়ল। অন্যদিকে বাম এবং বিজেপি উভয়েই যথেষ্ট মার্কিন বিরোধী হিসাবে পরিচিত। আমাদের 2014 সালে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, তো সেখানে যদি বাম, বিজেপি, তৃণমূল ইত্যাদি নিয়ে তৃতীয় ফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, তাহলে কি ওবামার আমেরিকার সঙ্গে ভারতের মধুর সম্পর্কে কোনরূপ ফাটল ধরার সম্ভাবনা আছে? ধন্যবাদ।
আমরা এখন মুর্শিদাবাদ থেকে চলে যাচ্ছি নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে যেমনটি কিনা আপনারা জানেন রয়েছেন ব্যবস্থাপনা পরামর্শক প্রফেসর অমিতাভ বসু। প্রফেসর বসু, মন্তব্য জিয়াউর রহমানের মন্তব্য নিয়ে।
দেখুন, ভবিষ্যতে কি হবে যদিও সেটা হয়তো বলা খুব শক্ত, কিন্তু রাজনৈতিক দিক থেকে বলা চলে যে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বা সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনে, আমার মনে হয় ভারতবর্ষে যে সরকারই আসুক না কেন, নির্বাচনের পর সে সরকার সেই পথেই হাঁটবে। আমাদের মনে রাখা দরকার যে যখন ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে এনডিএ সরকার ছিল, তখনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালোই ছিল। সুতরাং আমার মনে হয় যে আন্তর্জাতিক বিষয়ে সবগুলি মাথায় রেখে যে সরকারই আসুক, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এক রাজ্যের সাথে, এক রাষ্ট্রের সাথে সুসম্পর্কই বজায় রাখবে।
যেমনটি কিনা বললেন প্রফেসর অমিতাভ বসু, ক্ষমতার রদবদল তো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে হয়, হবে, হতে পারেই তো। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কংগ্রেস সরকারের, জোট সরকারের, ইউপিএ সরকারের যে মধুর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা ভবিষ্যতেও বজায় থাকবে কিনা? প্রফেসর আমেনা মহসিন।
ধন্যবাদ। আমি অমিতা বসুর সাথে এখানে সম্পূর্ণ একমত। আমার মনে হয় একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যে এটা কিন্তু স্নায়ুযুদ্ধের যুগ না, এই বিশ্বায়নের যুগে আমরা যখনই আমাদের স্বার্থের সংঘাত গুলো হচ্ছে, এগুলো মূলত হচ্ছে ধরেন ইস্যু বেস এবং এক ধরনের, এখানে কিন্তু কোন ইডিওলজিক্যাল দ্বন্দ্ব যেটা আগে ছিল সেরকম নেই, এবং বাম দলগুলো ঠিক আগের পজিশনে এখন দাঁড়িয়ে নেই, এবং কতটুকু বাম দলগুলো তাদের বাম অবস্থানে আছে সেটাও কিন্তু একটা ভেবে দেখার ব্যাপার আছে। সেই সমস্ত কিছু লক্ষ্য মানে মাথায় রেখে আমাদেরকে এটাই মানে মানে এটাই আমাদের কনক্লুড করতে হবে যে এখানে সরকার মানে পরিবর্তন হতে পারে, বাট এটা একই ধরনের টিম, একই ধরনের ওদের মেজর ফরেন পলিসি এমফেসিস, এবং ভারতেরও যেটা ফরেন পলিসি সেখানে তো তেমন কোনো আমূল পরিবর্তন আসার কোনো কারণ নেই, কারণ ভারতের ফরেন পলিসিটা একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সেই জায়গার থেকে এখন এই মুক্ত বাজার যেখানে অর্থনীতি আছে, বিশ্বায়ন আছে, ভারত চায়নার সাথে কম্পিট করছে, রাশিয়ার থেকে আমরা দেখছি অস্ত্র ক্রয় করছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করছে, যেটা আগে কিন্তু সম্ভব ছিল না, এই প্রেক্ষিতে আমার মনে হয় না তেমন কোনো মানে ফান্ডামেন্টাল কোনো পরিবর্তন আসবে, মৌলিক পরিবর্তন আসার সম্ভাবনা আমি দেখছি না।
যেমনটি কিনা প্রফেসর অমিতাভ বসু বললেন, প্রফেসর আমেনা মহসিনও যেমন বললেন, যে বর্তমানে ভারতের সরকারের সঙ্গে ওবামা প্রশাসনের খুবই মধুর সম্পর্ক বিদ্যমান রয়েছে, এবং সেটা আমরা লক্ষ্য করেছি প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদে তার ভারত সফরকালেও। কিন্তু এর পরেও কিছু কিছু বিষয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মত পার্থক্য তো রয়েছেই, যেমন পারমাণবিক নিরস্ত্রীকরণ, অস্ত্র ক্রয় বিষয়ে ভারতীয় কংগ্রেসের সঙ্গে, ভারতীয় সংসদের সঙ্গে মত পার্থক্য রয়েছে বর্তমান সরকারেরও। তো সৈয়দ মাহমুদুল, আপনি কি মনে করেন?
আরো একটা দিক আছে, সেটা হচ্ছে চীন খুব দ্রুত শক্তিশালী হচ্ছে অর্থনীতির দিক থেকে এবং সমরাস্ত্রের দিক থেকে, ফলে চীনকে ঠেকানোর জন্য যদিও চীনের সাথে আমেরিকা যথেষ্ট ভালো সম্পর্ক বজায় রাখছে এবং আমেরিকার সাথে চীনের চীনের আপনার বাণিজ্য বিপুল, সবচেয়ে বেশি রপ্তানি করে চীন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্র থেকেও বিপুল পরিমাণ আমদানি করে চীন, ফলে অর্থনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও চীনের যে বিরাট মানে অগ্রগতি হচ্ছে অর্থনীতির দিক থেকে এবং মানে সামরিক অস্ত্রসজ্জার দিক থেকে, সেটাকে রোধ করার জন্য বা সেটা মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় কিছু সৈন্য মোতায়েনের ব্যবস্থা নিয়েছে, মার্কিন রণবহর একটি সেদিকে প্রশান্ত মহাসাগরে ট্রান্সফার করছে, এবং সেই প্রেক্ষিতেই ভারতের সাথেও আমেরিকা সামরিক সম্পর্ক আর একটু জোরদার করার চেষ্টা করছে। তো পারমাণবিক মানবিক ক্ষেত্রে ঠিকই যেটা আপনি বলেছেন, এটা সত্য যে যুক্তরাষ্ট্র চায় না পারমাণবিক অস্ত্র সব দিকে ছড়িয়ে পড়ুক, কিন্তু ঘটনা তো এমন যে এখন ভারত একটা পারমাণবিক শক্তি এবং পাকিস্তানের 100 থেকে 200 পারমাণবিক বোমা আছে, এবং সেগুলো বিভিন্ন জায়গায়, এক জায়গায় না রেখে তারা বিভিন্ন জায়গায় রেখেছে, ফলে তা মোকাবেলার জন্য ভারতকে সেটার জন্য পাকিস্তান ব্যাপারে আমেরিকা খুবই খুবই উদ্বিগ্ন, কারণ চীনের ব্যাপারে আমেরিকার উদ্বেগ এক ধরনের কিন্তু সেটা একটা দায়িত্বশীল সরকার, কিন্তু পাকিস্তানের ব্যাপারে দুটো উদ্বেগ, একটা হচ্ছে যে পাকিস্তানের যে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ওদের সামরিক গোয়েন্দা সংস্থা, এটার ভিতরে কট্টরপন্থী লোকজন অনেক বেশি আছে বলে আমেরিকার সন্দেহ। আমেরিকার নিউজউইক ম্যাগাজিন যেটা সম্প্রতি পাবলিক মানে পত্রিকা কেবল অনলাইনে চলে গেছে, সেই পত্রিকায় কিছুদিন আগে একটা সুন্দর বিরাট আর্টিকেল বেরিয়েছিল, সেখানে লেখা হয়েছিল উইথ ফ্রেন্ডস লাইক দিস হু নিডস এনিমিস, পাকিস্তান সম্পর্কে, যে পাকিস্তান আমেরিকার এমনই এক বন্ধু তার আর শত্রুর দরকার নেই, তো পাকিস্তান সম্পর্কে তাদের বিরাট ভীতি আছে, তো পাকিস্তানকে মোকাবেলা করা একদিক থেকে বা ঠেকা দেওয়া, অন্যদিক থেকে চীনকে ঠেকা দেওয়ার জন্য আমেরিকার যে চেষ্টা, সেই ক্ষেত্রেও ভারতের সাথে আমেরিকাকে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হচ্ছে, ফলে সেখানে সরকার বদল হলে তৃণমূলই আসুক বা তৃতীয় একটি শক্তি আসুক বা আবার বিজেপি ক্ষমতা আসুক, তারা প্র্যাগম্যাটিক পলিসি অনুসরণ করবে তার নিজের দেশের স্বার্থে, নিজের দেশের আন্তর্জাতিক স্বার্থে তারা সেই আন্তর্জাতিক নীতি অনুসরণ করবে। ভারত একই সঙ্গে আমেরিকাও তার নিজের স্বার্থে ভারতের যে সরকারই আসুক না কেন তার সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে।
সৈয়দ মাহমুদুল্লাহ খুব সুন্দরভাবে, খুব সুচারুরূপে একটি বিষয় আলোচনার মধ্যে টেনে এনেছেন। আমরা দেখেছি বিগত কয়েক বছরে আমূল পরিবর্তন ঘটে গেছে বিশ্বের বিভিন্ন অংশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে। সেখানে আমরা দেখেছি একটা সময় ছিল যখন ভারতের সঙ্গে চীনের খুব একটা সুসম্পর্ক ছিল না, এখন অর্থনীতি ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও ভারত এবং চীন খুব কাছাকাছি আসার চেষ্টা করছে দুতরফেই। একই রকমভাবে যুক্তরাষ্ট্র একদিকে চীনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা করছে, সেই একই সঙ্গে ভারতের সঙ্গেও সেই সম্পর্কটাকে আরও সুদৃঢ় করার জন্য চেষ্টা করছে। তো এরকম একটা পরিস্থিতিতে ভবিষ্যতে আপনি কী ধরনের সম্পর্ক ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বা পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যে গড়ে উঠতে পারে বলে মনে করেন? প্রফেসর আমেনা মহসিন,
ধন্যবাদ। দেখেন, আমি প্রথমে ভারত আর যুক্তরাষ্ট্রের ব্যাপারটা ধরতে চাচ্ছি, যেহেতু আপনি এরা পারমাণবিক ইস্যুটা ধরলেন। পারমাণবিক ইস্যুতে কিন্তু ভারতের স্ট্যান্ড প্রথম থেকেই একই ছিল। হ্যালো
জি,
পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে আমরা দেখেছি ভারত অনন রয়েছে এবং তারা প্রথম থেকেই ছিল যে ওরা কখনই নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিজিটা সই করবে না, এবং সেটা যৌক্তিক আমার মনে হয় কারণই ছিল। এবং এই ব্যাপারটাতে মানে ধরেন আমার আমার মনে হয় এখানে যদি আমরা পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এই তিনটা দেশকে দেখি, তাহলে যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবেই ভারতের সাথে তার সম্পর্কটা খুব মানে যেন সুদৃঢ় হয় সেটা দিকে মাথায় রাখার জন্য। পাকিস্তানের প্রেক্ষাপট যেহেতু অনেক পরিবর্তন আসছে রাজনৈতিক প্রেক্ষাপটে, তার অভ্যন্তরীণ ইয়েতে রাজনীতিতে আমরা দেখছি যে তাহের কাদরের যে উদ্ভাবন সেটা একটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা উদ্বেগের কারণ, কারণ এখনো এটা একটা দেখার ব্যাপার যে উনি এই ব্যাপারটা কি ধরনের রূপ নেবে। মানে আমরা আমাদেরকে দেখতে হবে যে এখানে কি ISI জড়িত আছে কিংবা কোনো সামরিক ইনস্টিটিউশন পেছনে জড়িত আছে কিনা, এই সমস্ত কিছুকে মাথায় রেখে। এবং সেখানে বাংলাদেশের সামনে ইলেকশন হতে যাচ্ছে এবং বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা কাজ করছে সব কিছুকে লক্ষ্য করবে। এবং এই গত পরশুই আমরা দেখলাম যে বাচ্চু আবুল কালাম আজাদ বাচ্চুর রায় হয়ে গেল, এগুলোকে দেখে আমার মনে হয় ওয়াশিংটন খুব ক্লোজলি ওয়াচ করবে যে পরিস্থিতি কি রূপ দাঁড়ায় এবং কোন দেশগুলো মডারেশনের দিকে যাচ্ছে, কোন দেশগুলো এক্সট্রিমিজমের দিকে যাচ্ছে, সেটাকে মাথায় রেখে আমরা ভারতের দিকেই কিন্তু পাল্লাটা ভারী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
প্রফেসর অমিতাভ বসু, আমরা জানি যে প্রেসিডেন্ট ওবামা তাঁর প্রথম মেয়াদে যখন ভারত সফরে গিয়েছিলেন, নতুন দিল্লিতে গিয়েছিলেন, বিভিন্ন মহলের সঙ্গে তার আলোচনা হচ্ছিল, সে সময় আপনি নতুন দিল্লিতে ছিলেন এবং আমরা আমাদের অনুষ্ঠানের জন্য আপনার সঙ্গে কথাও বলেছিলাম, আলোচনাও করেছিলাম। তো আপনার কি মনে হয় তখন ওই পর্যায়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক ছিল, এখন যে সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে যে সম্পর্ক গড়ে উঠতে পারবে বলে ভারত এবং যুক্তরাষ্ট্র আশা করছে বা আমরা আশা করছি, আমরা ধারণা করছি আগামী চার বছরে, সেটা কিরকম দাঁড়াতে পারে বলে মনে হয় আপনার?
আমি একটু একটা প্রেক্ষাপট দিতে চাই যে আজকে কিন্তু আর সেই ঠান্ডা লড়াইয়ের যুগ নেই, এবং আজকে যদি আমরা যে কোনো দেশকে দেখি, সেই দেশ বিশেষ করে এই যে উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সেখানে দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ ভাবে যেটা মানুষ চাইছে সেটা হচ্ছে যে বিকাশ, এবং বিকাশ তখনই সম্ভব যখন বিভিন্ন রাষ্ট্রের সাথে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যার সাথে ভারতবর্ষের প্রচুর বাণিজ্যিক সম্পর্ক আছে এবং ভারতবর্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য আন্তর্জাতিক সম্পর্ক আছে, সেখানে সেই সম্পর্কটা বজায় রাখতে চেষ্টা করবে। হ্যাঁ, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময়ে আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে কোনো দেশ, সে ভারতবর্ষই হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক, একটা অবস্থান নিতে পারে, কিন্তু আপনি যদি দীর্ঘ সময়ের কথা ভাবেন তাহলে কিন্তু আমার মনে হয় যে সম্পর্কটা সবসময় সেই দিকেই যাবে যেখানে একটা সহযোগিতা, একটা সহবাস্থান এবং উভয়ের বিষয়টা বোঝার এবং সেটা বুঝে রাজনৈতিক নেতৃবর্গ একটা সমাধানের দিকে আসবে। কেন আজকে কিন্তু ভারতবর্ষের পরিস্থিতি অর্থনৈতিক সামাজিক অনেক পরিবর্তন হয়েছে প্রেসিডেন্ট ওবামার প্রথম সফরের পর, এবং সেদিক দিয়ে দেখতে গেলে যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি ইত্যাদি তারও অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং উভয়ে চেষ্টা করবে যে একটা সুসম্পর্ক এবং সহযোগিতা, নিজেদের বোঝা এবং একটা সমঝোতা করার, এটাই আমার নিজের বিশ্বাস এবং নিজের মনে হয়।
জি, আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য সৈয়দ মাহমুদউল্লাহর কাছে যাব আর একবার বিশেষ একটি বিষয়ের উপর আলোকপাতের জন্য। এই জন্যে যে আমরা মনে করি যে সৈয়দ মাহমুদউল্লাহ যেহেতু নিউ ইয়র্কে আছেন, যেখান থেকে এই বিষয়টি প্রত্যক্ষ করা, পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা অনেক সহজ হয় তার জন্যে, বিশেষ করে দীর্ঘদিন তিনি নিউ ইয়র্কে আছেন, যে আমরা জানি যে ওভার দি ইয়ার্স প্রবাসী ভারতীয় বাংলাদেশি পাকিস্তানিদের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেড়েছে। নিউ ইয়র্কেও প্রচুর পাকিস্তানি ভারতীয় এবং বিপুল সংখ্যক বাংলাদেশি এখন রয়েছেন। তো এই অভিবাসন ক্ষেত্রে এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ওবামা প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আরো উন্নততর হতে পারে বলে আপনি মনে করেন কিনা?
আমি মনে করি হচ্ছে যে এই তিন দেশের সহ দক্ষিণ আমেরিকার এবং অন্যান্য দেশের প্রচুর লোক বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং তারা অনেকে এখন বেআইনিভাবে এখানে অবস্থান করছেন, তো তাদেরকে এক ধরনের বৈধতা দেবার জন্য চেষ্টা হচ্ছে। সেটা কয়েক ধরনের, একটা হচ্ছে যারা শিশুকালে যুক্তরাষ্ট্রে মা বাবার সাথে এসেছিল তাদের নিজে,
এবং এ ব্যাপারে আমি মাঝখানে কথা বল, এবং এ ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে
ছিল এবং তিনি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাদের ডিপোর্টেশন বন্ধ করে দিয়েছিলেন, তো সেইটাকে বৈধতা দেওয়া তাদেরকে এক, এবং সাধারণভাবে অনেকটা ঠিক মানে অ্যামনেস্টি না হলেও প্রায় অ্যামনেস্টির মতো একটা আইন প্রণয়নের জন্য এখন চেষ্টা হবে, এবং ওবামার দ্বিতীয় মেয়াদে এটাকে তিনি প্রায়োরিটি দিচ্ছেন। এক্ষেত্রে আবার রিপাবলিকানরা আগে খুব বৈরিক মনোভাব পোষণ করতো, এখন তারা নমনীয় হয়েছে, এই কারণে এইবারকার প্রেসিডেন্ট নির্বাচনে তারা মানে তারা ধরেই নিয়েছিল তারা জিতে যাবে, কিন্তু তারা হেরে গেছে, এবং বিশ্লেষণে দেখা গেল যে ল্যাটিন ভোটাররা দক্ষিণ আমেরিকা থেকে যারা যুক্তরাষ্ট্রে এসছেন তাদের মধ্যে বিপুল অবৈধ অভিবাসী আছেন, তারা বিপুল সংখ্যাগরিষ্ঠ শতকরা 73% প্রেসিডেন্ট ওবামাকে ভোট দিয়েছেন, তো ফলে এটা একটা বিরাট ব্যাপার। তারা যদি বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর পদ থেকে শুরু করে অঙ্গরাজ্যের প্রতিনিধি সভায়, যুক্তরাষ্ট্র কংগ্রেসে, উভয় পরিষদে এবং প্রেসিডেন্ট পদে টিকে থাকতে হয়, এই রাজনীতির পট পরিবর্তন হয়ে গেছে, এখানকার যে মানে ডেমোগ্রাফিক জনগোষ্ঠী ভোটার সেখানে একটা বিপুল পরিবর্তন হয়েছে, সাদাদের অধিকাংশ প্রেসিডেন্টের বিরুদ্ধে ওবামার বিরুদ্ধে ভোট দেওয়া সত্ত্বেও তিনি জিতে গেছেন, ফলে তারা এটা এখন উপলব্ধি করছে, এটা বিশ্লেষণ করছে, এবং সেই কারণে তারা এবার ইমিগ্রেশন রিফর্মের ব্যাপারে অনেক নমনীয় হবে এবং এই আইন পাশ হয়ে যাবে বলে সবাই ধারণা করছে।
জি, হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে, আমরা আলোচনা করছি প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় 4 বছর মেয়াদ, লক্ষ্য ও প্রত্যাশা এ প্রসঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নতুন দিল্লি থেকে ব্যবস্থাপনা পরামর্শক অধ্যাপক অমিতাভ বসু, ঢাকা থেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসর আমেনা মহসেন, এবং নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক সংবাদ ভাষ্যকার বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবার আমরা যাচ্ছি ঢাকা বাংলাদেশে, কল করছেন রুবাবা আনোয়ার। হ্যালো,
আমি ঢাকা থেকে রুবাবা বলছি। আমরা সম্প্রতিকালে দেখেছি যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গার্মেন্টসের শুল্কমুক্ত অ্যাক্সেস সুবিধা বাতিল হয়ে যেতে পারে সম্প্রতিকালে ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবিত হয়ে। বাংলাদেশের 76% এক্সপোর্ট আর্নিং গার্মেন্টস থেকেই আসে, সেক্ষেত্রে এই সুবিধা বাতিল হলে আমাদের অর্থনৈতিক সমস্যায় পড়তে পারে। প্রেসিডেন্ট ওবামার সেকেন্ড টার্ম শুরু হওয়ার পরই এই খবর পাওয়া যায়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামার টার্মে এই সিদ্ধান্তের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বর্তমান এবং ভবিষ্যৎ, প্রফেসর আমেনা মহসিন।
ধন্যবাদ। চলি, এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশে আমরা সবাই খুব উদ্বিগ্ন, কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পলিসি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নির্ভর করছে বাংলা অনেকখানি বাংলাদেশের উপরে। মানে বাংলাদেশে আমরা আমাদের গার্মেন্টস সেক্টরে কতটুকু মানে শ্রমিকদের মানে জীবনের মান এবং জীবনের নিশ্চয়তা দিতে পারি, এবং ধরেন ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো কতটুকু উন্নত করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যেভাবে ফ্যাক্টরিগুলো গড়ে উঠছে, বিশেষ করে যে সমস্ত জোনে, খুবই গেঞ্জি ভাবে হচ্ছে, এখানে প্রচন্ড ভাবে করাপশন চলছে। এবং ধরেন হয়তো যখন ইন্সপেক্টর আসে তাকে দেখাবার জন্য একটা মানে ঘুষ দিয়ে অনেক সময় অনেক সার্টিফিকেট নিয়ে নেওয়া হয়, পরে কোনোটাই ঠিক মানে ওগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। গুটি কয়েক ফ্যাক্টরি বাদে মানে ঢালাও ভাবে আমরা দেখছি যে যে হারে শ্রমিকদের মানে ওরা পরিশ্রম করে সেভাবে তারা বেতন পাচ্ছে না, তারপরে শ্রমিক নেতারা গুম হয়ে যায় সেটার কোনো হদিস পাওয়া যায় না। এবং রিসেন্টলি যে ঘটনা ঘটেছে সেটার তো মানে কোনো ইয়েই নাই, মানে কোনো এক্সপ্লেনেশনই আমরা খুঁজে পাই না। এবং সেটা পরেও আমরা দেখতে পাচ্ছি যে ঠিক বাংলাদেশের সরকারের তেমন কোনো কিন্তু টনক নড়ছে না। প্রথমেই যে স্টেটমেন্টটা এসে গেল সেটা ছিল যে এটা একটা কনস্পিরেসির ফল হয়েছে, এবং এখানে সরকার কোনোভাবেই আমরা দেখছি যে যারা ফ্যাক্টরি মালিক তাদের উপরে দায়িত্ব বর্তাতে রাজি না, এবং বিজিএমইএ যারা তারাও খুব ডিফেন্সিভ হচ্ছে। এটার একটা কারণ হতে পারে যে ইলেকশনের সময় প্রচুর চাঁদা আসে তাদের কাছ থেকে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই ব্যাপারে সংস্কার আসবে না, ততদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কি হবে না সেটা বাংলাদেশেরই নিজের স্বার্থেই চিন্তা করে নিজেদের এই সেক্টরে রিফর্ম আনা প্রয়োজন।
প্রফেসর অমিতাভ বসু, আপনি কি আমাদেরকে বলতে পারবেন যে যুক্তরাষ্ট্রের গার্মেন্টসের বাজারে ভারত বাংলাদেশকে কতখানি সিরিয়াস প্রতিদ্বন্দ্বী বলে গণ্য করে?
নিশ্চয় করে ভারত বাংলাদেশকে বেশ ভালো প্রতিদ্বন্দ্বী, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করে। এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আমি নিজেও যখন বাংলাদেশে গেছি আমি দেখেছি যে যেভাবে ওখান থেকে রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপে, ভারতবর্ষে নানা রকম কারণে সেই পরিমাণ রপ্তানি হয় না, এবং সেক্ষেত্রে ভারত নিশ্চয়ই বাংলাদেশকে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করে। তবে এটাও বলতে হবে যে ভারতে যেসব গার্মেন্ট বা পোশাকের যেসব কারখানা আছে সেগুলি হয়তো তুলনামূলক বিচারে বাংলাদেশের থেকে হয়তো একটু ভালো অবস্থায়, কিন্তু সেখানেও নানা রকম গাফিলতি আছে এবং সেগুলোর দিকে নানা রকম নজর সরকারি তরফ থেকে দেওয়া হচ্ছে। তবে যে প্রশ্নটা আপনি করলেন, হ্যাঁ, কেননা সেখানে ভারত হয়তো মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরো বেশি প্রেফার্ড ডেস্টিনেশন হিসাবে ভাবে বা দেখে।
সৈয়দ মাহমুদুল্লাহ, এই যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জিপিএ সুবিধে বিপন্ন বলে অনেক মহল থেকেই মনে করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে, আপনি কি মনে করেন যে ওবামা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সহানুভূতিশীল কোনো পদক্ষেপ গৃহীত হতে পারে?
সহানুভূতিশীল পদক্ষেপ গ্রহণের জন্য যে ধরনের নীতি বাংলাদেশ সরকারের অনুসরণ করা উচিত সেটা তারা করলে হয়তো হতে পারে, কিন্তু প্রফেসর আমিনা রহমান এ সম্পর্কে যে বিশ্লেষণ দিয়েছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। বাংলাদেশে গার্মেন্ট শিল্পের যে শ্রমিকরা, তারা প্রায় যুক্তরাষ্ট্রে যে দাসরা ছিল তাদের মতো অবস্থা, তাদের অত্যন্ত করুণ, এদেরকে অতি নগণ্যতম, ন্যূনতম, অমানবিক পর্যায়ের বেতন দেওয়া হয় এবং সেই বেতনটিও ঠিক মতো দেওয়া হয় না এবং ঘন ঘন ছাঁটাই করা হয়। তাদের ট্রেড ইউনিয়ন করার রাইট দেওয়া হচ্ছে না, ট্রেড ইউনিয়নের নেতারা গুম হয়ে যায়, তাদের উপর অত্যাচার হয়, তাদেরকে খুন করা হয়, প্রায় সময় বছরে অনেকবার বিভিন্ন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড হয়, বাইরে তালাবদ্ধ থাকে এবং সেখান থেকে শ্রমিকরা অগ্নিকাণ্ড শুরু হলে বের হবার কোনো পথ থাকে না এবং অগ্নি নির্বাপনের কোনো সুচারু ব্যবস্থা নেই। এবং আমাদের সমস্ত গার্মেন্ট শ্রমিকের, গার্মেন্ট শিল্পের মালিকরা আমাদের ব্যাংকগুলোতে হাজার 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 কোটি টাকা দেনা আছেন, এই টাকাগুলো তারা ঠিক মতো শোধ করেন না, অথচ তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করে, তাদের অনেকের বিদেশে বাড়ি ঘর আছে, তাদের জীবনযাপনের আপনি যদি বাংলাদেশে যে মানে নিরপেক্ষভাবে ইনভেস্টিগেট করা হয় দেখা যাবে অধিকাংশ ঢালাও ভাবে আমি বলবো না, অধিকাংশ গার্মেন্ট শিল্পের মালিকের কয়েক করি গাড়ি আছে, তাদের জীবন ধরনের মান অত্যন্ত উন্নত ধরনের, তাদের এক একজন বছরে কয়েক কোটি টাকা নিজেদের জন্য খরচ করে না, তাদের টাকা তাদের শ্রমিকদের মানে এক একটা কারখানায় বেতন ডবল করে দেওয়া যায়, এই যে একটা মানবতার অবস্থা, অথচ শ্রমিকরা একটু আন্দোলন করলেই সরকারও বলেন তারাও বলেন বিদেশি এজেন্ট তারা এদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, এরা আমাদের দেশের সর্বনাশ করার জন্য আন্দোলন করছে, তাদের উপরে সরকার এবং মালিকরা ঝাঁপিয়ে পড়েন, এই এইভাবে সরকার কোনো পদক্ষেপ না নিয়ে তাদেরকে যে অবস্থায় রেখেছে তাতে করে বিদেশ থেকে বারবার চাপ দেওয়া সত্ত্বেও কিছু করা হচ্ছে না। এই যে এইবারে যে অগ্নিকাণ্ডটা হলো, কিভাবে এতগুলো লোক মারা গেল, এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে কি করা হয়েছে, মালিকদের পক্ষ থেকে কি করা হয়েছে, বক্তব্যগুলো আপনারা দেখবেন, বাংলাদেশের একজন মন্ত্রী কঠোরভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের যখন ঢাকাস্থ অ্যাম্বাসাডার কি মন্তব্য করেছিলেন তারপর তারা বলেছেন যে বাংলাদেশে ট্রেড ইউনিয়ন করার জন্য পরামর্শ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের অনেক স্টেটে ট্রেড ইউনিয়ন আপনারা সেগুলা করতে দিন, এটি কোনো যুক্তি হলো? ধরা যাক যুক্তরাষ্ট্রে ট্রেড ইউনিয়ন নেই, এই কথাটা ঠিক না, কিন্তু আছে যুক্তরাষ্ট্রে, যাই হোক যদি কোনো এলাকায় কোনো ক্ষেত্রে নাও থাকে সেটাকে যুক্তি, অন্যের অন্যরা সদাচরণ করছে না বলে অন্য ব্যক্তি তার বাসায় তার কর্মচারীকে বা তার কারখানার কর্মচারীকে ঠিক মতো বেতন দিচ্ছে না বা তার সাথে আচরণ ঠিক মতো করছে না, এই জন্য আমাদেরটা আমরা দেখবো না? এই যে একটা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে, অমানবিক অবস্থা, এবং যেটা প্রফেসর আমিনা রহমান বলেছেন আরো একটা কথা, এই মালিকরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের গুরুত্ব হিসেবে বোধহয় কোটি কোটি সম্ভবত হাজার কোটি টাকা দিয়ে থাকে নির্বাচনের জন্য এবং তাদের দৈনন্দিন খরচ চালানোর জন্য, এক একটা রাজনৈতিক দল এক একটা জনসভা করার জন্য কয়েক কোটি টাকা খরচ করে লোক ভাড়া করে আনার জন্য, এই দেখানোর জন্য আমাদের কত জনপ্রিয়তা, এই টাকাগুলো তো তারা রুজি করে না, তারা সব আনে এই সমস্ত বিভিন্ন শিল্পের মালিকদের থেকে, ধনী লোকদের থেকে, ফলে এই আমাদের সব একটা বড় সেক্টর হচ্ছে বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টর, তাদের মালিকরা প্রায় কিনে রেখেছে আমাদের সমস্ত দলগুলোকে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। আমাদের এই ক্ষেত্রে মানবিক আচরণ যদি না করা হয় তাহলে এই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হয়তো আমাদের মার্কেট আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে। তবে সেটা হয় কিনা জানি না, কারণ যারা আমদানিকারক সবচেয়ে সস্তার কাপড় শ্রমিকদেরকে এক্সপ্লয়েট করে সবচেয়ে সস্তায় বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্ট করে। আর একটু আগে ভারত সম্পর্কে যেটা বললেন, ভারতের কাপড় প্রায় বিশ্বের কোথাও, ভারত থেকে গার্মেন্টস সম্ভবত কোথাও তেমন রপ্তানি হয় না, তাদের গার্মেন্টস সেক্টর বোধ হয় তাদের নিজেদের দেশের প্রয়োজনই মেটায়। আপনি আমেরিকার যে কোনো দোষ ওখানে যান, চীনের আছে, বাংলাদেশের আছে, টার্কির আছে, সাউথ আমেরিকার আছে, মিডল ইস্টের আছে, বিভিন্ন দেশের আছে, ভারতের একটা জিনিস তো আমি কখনো এখানে দেখি না, মেড ইন ইন্ডিয়া এই ধরনের জামা কাপড় আমি কোথাও দেখি না। তো ফলে ভারত এখানে একটা ফ্যাক্টর না, এখানে আমাদের মানবিক আচরণের একটা ফ্যাক্টর আছে, বাংলাদেশের এই ভয়ঙ্কর অবস্থার অবসান হওয়া উচিত।
এখানে একটা কথা বোধ হয় উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর দৃষ্টিকোণ থেকে দেখে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের, কারণ এই গার্মেন্টস শিল্পের রমরমা অবস্থা যুক্তরাষ্ট্রে একসময় ছিল, বাংলাদেশের মতো এরকম সমস্যাও যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছিল, আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, প্রাণনাশের ঘটনা ঘটেছিল, কিন্তু অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বাস্তবসম্মত প্রেক্ষিতে এর সমস্যার সমাধান করা হয়েছে, এবং যুক্তরাষ্ট্র আশা করে যে তারা যেখান থেকে এই গার্মেন্টস বস্ত্র কিনবে, ব্যবসা করবে, সেখানেও যেন শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে। তো আমরা এবার আমাদের পরবর্তী কলারের কাছে যাচ্ছি, কল করছেন নূর মোহাম্মদ দোহা কাতার থেকে। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম, নূর মোহাম্মদ কলকাতা থেকে বলছি। আজকের সম্মানিত প্যানেলে আমার প্রশ্ন, মিস্টার ওবামা প্রথম মেয়াদে মোটামুটি ভাবে যুদ্ধ বিগ্রহ এড়িয়ে চলার ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছেন, তবে দ্বিতীয় মেয়াদে সেই প্রচেষ্টাকে আরো উদ্ধার করার মাধ্যমে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সমর্থ হবেন কি? আর বাংলাদেশের গার্মেন্ট সামগ্রী আমেরিকাতে প্রবেশ অধিকারে ওনার কোন ভূমিকা আমরা আশা করতে পারি কি? ধন্যবাদ সবাইকে।
নূর মোহাম্মদ, আমরা গার্মেন্ট শিল্প নিয়ে এই মাত্র আলোচনা করলাম, আপনার ফিলিস্তিনি প্রশ্ন নিয়ে যাচ্ছি প্রফেসর আমেনা মহসিনের কাছে।
ধন্যবাদ। আমার মনে হয় এখানে যে জিনিসটা লক্ষ্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ফিলিস্তিনে মানে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে কি দেবে না সেটা বলা খুবই কঠিন। এটা অনেকগুলো মানে উপাদানের উপরে নির্ভর করছে। আমরা দেখেছি প্রথম মেয়াদে কিন্তু ওবামা সরকার অনেকগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন এবং উনি যে জিনিসটা এমফাসাইজ করার চেষ্টা করেছেন খুব বাস্তবভাবে, সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম বিশ্বকে নিজেদের কনফিডেন্সে নিতে পারবো না ততদিন পর্যন্ত আমরা সন্ত্রাসবাদের সমস্যাটা সমাধান করতে পারবো না, যেটাকে আমরা সন্ত্রাস মানে আমি সন্ত্রাসবাদ শব্দটা উইদিন কোট ব্যবহার করছি এখানে। এবং লক্ষণীয় হলো যে উনি যখন ওনার আমি আজকে পত্রিকায় পড়ছিলাম যে উনি যে স্পিচটা দিয়েছেন সেখানে উনি কিন্তু সন্ত্রাসবাদ শব্দটা কোথাও ব্যবহার করেননি, সেটা কিন্তু খুবই একটা ইতিবাচক দিক যে উনি শব্দটা ব্যবহার করেননি। যেটা কিন্তু এখানে এটা নির্ভর করবে ওবামা কতটুকু, আমার মনে হয় আমি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, তার মানে দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, অর্থনীতির যে সমস্যাগুলো আছে, চাকরির যে সমস্যাগুলো আছে, সেগুলোকে কতটুকু ট্যাকল করতে পারে, সে যদি ওগুলো আমরা দেখি যে ভালোভাবে উনি ট্যাকল করতে পারছেন, উনার হোমগ্রাউন্ড হোমওয়ার্ক যদি ভালো থাকে এবং হোমগ্রাউন্ড যদি শক্ত থাকে, তখনই উনি ফরেন পলিসিতে এক ধরনের মানে যেটাকে আমরা বলতে পারি যে খুব বোল্ড বা একদম আউট অফ দ্য ওয়ে গিয়ে একটা পদক্ষেপ নিতে পারবেন। কিন্তু ওনার যদি অভ্যন্তরীণ নীতিটা নর্বল থাকে, অভ্যন্তরী অবস্থা, সেখানে আমার মনে হয় না যে উনি খুব একটা কিছু করার ওনার পক্ষে সম্ভব হবে। হয়তো ওনার ইচ্ছা থাকতে পারে, বাট রিয়ালিস্টিক্যালি ওটা সম্ভব না আনলেস মানে আমাদের ডোমেস্টিক ইয়ের কম্পোনেন্টটা খুব স্ট্রং না হয়, আমরা এটা পারি না। অনেক সময় আমাদের মতো দেশে যেটা দেখা যায় যে আমরা ফরেন ডোমেস্টিক পলিসিতে উইক থাকলে আমরা ফরেন পলিসিতে অনেক ধরনের চমক লাগাবার জন্য অনেক কিছু করার চেষ্টা করি, কারণ আমাদের মতো দেশে তেমন অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সরকার অনেক কিছু করে যেতে পারে, যেটা কিন্তু ক্রমে কমে আসছে। এখন চাইলেও কিন্তু করতে পারে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে সেটা করা খুবই সম্ভব, মানে খুবই কঠিন একটা ব্যাপার হবে।
প্রফেসর অমিতাভ বসু, প্রফেসর বসু মন্তব্য করবেন?
আমি ওনার সাথে একমত, যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামা তার ঘর ঠিকভাবে না সামলাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ওই পদক্ষেপ নেওয়া হয়তো সম্ভব হয়ে উঠবে না।
আমাদের এবারের কলার নিউ ইয়র্কের শামিমারা। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামিমারা বলছি।
জি,
আমার প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট ওবামা তার দ্বিতীয় মেয়াদে জলবায়ু পরিবর্তন, অভিবাসন সংস্কার, গান কন্ট্রোল, সমকামী অধিকার, নাগরিক অধিকার, এইসব অগ্রাধিকার বিষয়গুলো কতটা নিষ্পত্তি করতে পারবেন বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
সৈয়দ মাহমুদুল্লাহ, বিশেষ করে জলবায়ু সমস্যা এবং গান কন্ট্রোল
দুটোর ব্যাপারে তিনি মানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন এবং আশা করা যায় পুরোপুরি না হলেও। গান কন্ট্রোলের ব্যাপারটা হচ্ছে, এই দেশে অনেকে মনে করে যে অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র রাখা তার সাংবিধানিক অধিকার, তো এইটা এতটা বদ্ধমূল হয়ে গেছে এবং এই লবিটা আমেরিকায় এতটা শক্তিশালী, এবং একটু আগে বাংলাদেশের শিল্পপতিরা যেভাবে রাজনৈতিক দলগুলোকে কিনে রাখে বলছিলাম, এদেশেও ধনী রোকলা শিল্পপতিরা বণিকরা তেমনি ভাবে রাজনীতিকদেরকে পয়সা করে দিয়ে নিজেদের পকেটে রাখার, নিজেদের পক্ষে রাখার চেষ্টা করে থাকেন এবং সেটা কিছুটা ফলপ্রসূ হয়। সেক্ষেত্রে রিপাবলিকান পার্টির উল্লেখযোগ্য অংশ এই গান লবির সমর্থক, সেই জন্য এটাকে খুব বিপুল আমূল পরিবর্তন করা সম্ভব হবে না। তবে এই সাম্প্রতিক কালে কানেকটিকাটে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যেখানে এতগুলো শিশুকে মেরে ফেলা হলো, তারপরে গত দু সপ্তাহে কয়েকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে
গতকাল টেক্সাসে একটা ঘটনা ঘটেছে,
এটার কারণে সম্ভবত জনমত বেশ প্রভাবিত হয়েছে এবং সেই কারণে তিনি এক্ষেত্রে কিছুটা সফল হবেন, কিছুটা আমি বলবো। আর জলবায়ুর ক্ষেত্রেও এই যে কয়েক মাস আগে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটলো বা নিউ ইয়র্ক নিউ জার্সি এই করিডোরে যে ভয়ঙ্কর ঝড় জলোচ্ছ্বাসের ঘটনায় যে প্রাণহানি, সম্পদের যে বিপুল ক্ষতি, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, বিপুল অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে যে জলবায়ু এই পরিস্থিতিটা মোকাবেলা করার দরকার, সেক্ষেত্রেও তিনি কিছুটা সফল হবেন। আমি একটি লাইনে একটা সংক্ষিপ্ত মন্তব্য করতে চাই ফিলিস্তিনের ব্যাপারে, একটু আগে আরেক কলার মন্তব্য করেছিলেন, জানতে চেয়েছিলেন ফিলিস্তিন ব্যাপারে, খুব একটা তিনি কিছু করতে পারবেন না, প্রথম মেয়াদেও চেষ্টা করেছেন, দ্বিতীয় মেয়াদেও। আমেরিকায় যে ইসরায়েলি লবি যেটা, এরা এত শক্তিশালী, এরা ওই কিছু করতে দেবে না, এবং ইসরায়েলে এবারে সেন্ট্রিস্টরা যেমন এসছে কিন্তু একেবারে আরো জোরদার নব্য ঘোরতর আরো কট্টর পন্থী কিছু লোক, যে তারা দুই রাষ্ট্রে বিশ্বাসই করে না, প্যালেস্টাইনদেরকে রাষ্ট্রই দেবে না, বরং তারা জুডিয়া এবং সামারিয়া বলে যে অংশ মনে করে সমস্ত পশ্চিম তীর জর্ডান নদীর, সে পুরোটা ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পক্ষের লোক সেখানে আরো বেড়ে যাচ্ছে, ফলে খুব এটা বোধহয় হবে না। দীর্ঘদিন থেকে চেষ্টা হয়েছে, দিন দিন এদেশে ইসরায়েল লবি অনেক বেশি শক্তিশালী হয়েছে, এবারে যাকে ডিফেন্স সেক্রেটারি করার জন্য ওবামা সাহেব মনোনয়ন দিয়েছেন তাকে এই ব্যাপারে তার অতীতের মন্তব্যের জন্য এরা কাবু করে ফেলেছে, তিনি হলেও পিছিয়ে হবে না আমার মনে হয় না, এটা তিনি কিছু করতে পারবেন।
জি, হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে, আমরা আলোচনা করছি প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় চার বছর মেয়াদ, লক্ষ্য ও প্রত্যাশা। এ প্রসঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নতুন দিল্লি থেকে ব্যবস্থাপনা পরামর্শক প্রফেসর অমিতাভ বসু, ঢাকা থেকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর আমেনা মহসিন, এবং নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার, বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ। বলে রাখা দরকার, এই অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায় দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না, মন্তব্য প্রশ্ন বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
কল করছেন এখন কুষ্টিয়া বাংলাদেশ থেকে আলাউদ্দিন আহমেদ। হ্যালো,
আলাউদ্দিন আহমেদ, কুষ্টিয়া বাংলাদেশ থেকে বলছি। আগামী সময়ে আমাদের আশা বারাক ওবামা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সেদিকে সর্বতভাবে সহযোগিতা সম্প্রসারিত করবেন, এ বিষয়ে প্যানেলের অভিমত মতামত জানতে চাইছি। দ্বিতীয়ত, বাংলাদেশের 90% মানুষ ইসলামের অনুসারী, তাই ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর প্রতি সর্বতৃতীয় আমরা আগামীতে দেখতে পাবো, দেখতে পাবো আশা করি। এর বিষয়ে শীঘ্র প্যানেলের জানতে
ওবামা প্রশাসন কতখানি মদত দেবেন বা কতখানি সহানুভূতিশীল হবেন সেটা জানতে চাইছেন।
এটা তো ব্যাপার হলো সমৃদ্ধ বাংলাদেশ বলতে আমরা কি বুঝছি না। এখানে আমরা দেখতে পেরেছি যে ফার্স্ট টাইমে যে টানা পোড়ন গুলো ছিল ওবামা সরকারের সাথে আমাদের মানে সম্পর্কে, সেগুলো মানে কয়েকটা বিশেষ ইস্যুতে ছিল। একটা ছিল করাপশনের ইস্যুতে এসেছে, তারপরে আমরা দেখি জবাবদিহিতার স্বচ্ছতা, প্রফেসর ইউনুসকে নিয়ে যে টানা পোড়ন গুলো চলেছে এখন। মানে আমি যেটা আবারও বলছি যে সম্পর্ক কিন্তু শুধু ওবামার উপরে নির্ভরশীল না, এটা বাংলাদেশ কি করছে না করছে সেটার উপরেও নির্ভরশীল। তো আমরা দেখতে এই বছরেই কিন্তু বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে, এবং সেইটার মানে এবং আমরা জানি না যে এখন নির্বাচনটা কি ধরনের হবে, এবং এটা নিয়ে অনেক ধরনের মতামত শোনা যাচ্ছে। ইন এনি কেস বাংলাদেশ, আমি যেটা বলতে মানে যেই সরকারই আসুক না কেন আগামী নির্বাচনের মাধ্যমে, আনলেস বাংলাদেশে কতগুলো মৌলিক পরিবর্তন না আসে অভ্যন্তরীণ নীতিতে, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে পররাষ্ট্র নীতি এবং অভ্যন্তরীণ নীতি এগুলো খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা জবাবদিহিতামূলক একটা সরকার গঠন না করতে পারি, মানবাধিকার সংরক্ষণ না করতে পারি, তারপরে যারা মাইনরিটি আছে সংখ্যালঘু তাদের অধিকারের ব্যাপার আছে, নারী অধিকারের ব্যাপার আছে, শ্রমিক অধিকারের ব্যাপার আছে, তারপরে ইউনুসের ব্যাপারটা থেকে মানে এটা ব্যক্তি ইউনুস যতটা ছিলেন সেটাও গুরুত্বপূর্ণ ছিল, তাছাড়া ছিল যে এখানে স্বচ্ছতার প্রশ্নগুলো আসছে, ইনস্টিটিউশন একটা ইনস্টিটিউশনকে আপনি দাঁড় করাতে দেবেন কি দেবেন না, এগুলোর উপরে নির্ভর করবে যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিভাবে দাঁড়াবে। সমৃদ্ধ বাংলাদেশ দাঁড় করাতে জন্য আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের উপরেই নির্ভর করছে এবং সরকারের উপরেই নির্ভর করছে, আমরা কি চাচ্ছি না চাচ্ছি
শুরু করলেন। এই মেয়াদে আমাদের ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, ব্যবসার ক্ষেত্রে লেনদেন আর বাড়বে কি, আপনারা কি মনে করেন? ধন্যবাদ।
প্রফেসর বসু, খুব সংক্ষেপে উত্তর দেবেন, হাতে সময় নেই একদম।
বাণিজ্য সম্পর্ক বাড়ার কথা এবং বাড়বে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু কয়েকটা ক্ষেত্র, বিশেষ করে উনি যখন পুনে থেকে বলছেন যেখানে ইনফরমেশন টেকনোলজির একটা হাব বলা যেতে পারে, ইনফরমেশন টেকনোলজি যেটা আউটসোর্স হয় সেটা কতখানি চলবে সেটা বলা শক্ত, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের যা অবস্থা। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে বাণিজ্যিক
www.voanews.com/bangla/hello-washington। শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট তিন অতিথি উত্তরদাতা, নতুন দিল্লির ব্যবস্থাপনা পরামর্শক প্রফেসর অমিতাভ বসু, ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসর আমেনা মহসিন এবং নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট সাংবাদিক সংবাদ ভাষ্যকার বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে সরকার কবির উদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।